हरे कृष्ण ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्तं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर भवती नैष्टिकी श्रीमद् भागवतम। अच्छा এত পাওয়ারফুল লাইটের দরকার আছে কি? কেন এই লাইটগুলো ভীষণ গরম, বুঝতে পেরেছি। তাহলে ওটা উপরের দিকে করে দাও, আরো উপরে করে দাও। তো যথেষ্ট আলো আছে, তোমাদের আমাকে দেখতে অসুবিধা পাচ্ছে না? তোমরা আমার কথা শুনতে পেলেই হবে, না দেখতে পেলেও ক্ষতি নেই। শুনতে পাচ্ছ তো সকলে? এখন তো আমি তোমাদের সকলকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? শুধু আমি যখন দেখতে পাচ্ছি তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সুতরাং এই লাইটের দরকার নেই, সব নিভিয়ে দাও তো দেখি কেমন লাগে। মেইন লাইট তো ওইগুলোই, গরম আসছে ওটা থেকে। ওপরের গুলো জ্বালিয়ে দাও না, তো ওটাতে কম পাওয়ারের আছে। এটাও বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, এটা অন্তত এটা ঠান্ডা লাইট আছে, হ্যাঁ এটা দিতে পারো। তো এটা তবু ওপরের দিকে করে দাও, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ আমি আছি? হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক 2। তো এটা আমি জাস্ট পড়ে যাব, পড়ে শব্দার্থগুলো ইয়ে করব, সকলে মিলে পড়ার পড়ব না এখন। যথা হি পুরুষস্যোহ বিষ্ণু পাদোপসর্পণম যদেষ সর্বভূতানাং প্রিয় আত্মেশ্বর সুহিত। তোমরা বলবে ঠিক আছে, দেখা যাক। যথা হি পুরুষস্যোহ বিষ্ণু পাদোপসর্পণম যদেশ সর্বভূতানাম প্রিয় আত্মেশ্বর সুহৃত্। যথা হি পুরুষস্যেহ বিষ্ণু পাদোপসর্পণম যদেশ সর্বভূতানাম প্রিয় আত্মেশ্বর সুহৃত্। যথা যেহেতু, হি বস্তুত পক্ষে, পুরুষস্য জীবের, ইহ এখানে, বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণুর, পাদ উপসর্পণম শ্রীপাদপদ্মের সেবা করা, যত যার ফলে, এষ এই সর্বভূতানাম সমস্ত জীবদের প্রিয় প্রিয় আত্ম ঈশ্বর আত্মার ঈশ্বর পরমাত্মা সুহৃদ সর্বশ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু অনুবাদ মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে তাই প্রতিটি মানুষের কর্তব্য তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মের সেবায় যুক্ত হওয়া এই ভগবত ভক্তি স্বাভাবিক কারণ ভগবান শ্রী বিষ্ণু সকলেরই পরম প্রিয় পরমাত্মা এবং পরম সুহৃদ আপনারা বলুন মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হওয়া এই ভগবত ভক্তি স্বাভাবিক কারণ ভগবান শ্রী বিষ্ণুই সকলের পরম প্রিয় পরমাত্মা এবং সুহৃদ বোঝা গেল শব্দের অর্থ কে কে বুঝেছ হাত তোল কে কে বুঝতে পারোনি হাত তোল আর যারা হাত তুলবে না ঠিক করেছো তারা হাত তোল অনেকের হাত ওঠেনি আমি দেখছি ঠিক আছে আমি আবার এটা বিশ্লেষণ করছি আচ্ছা এই কথাটা বলছেন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের বয়স তখন কত বছর ছ বছর তার বন্ধুদের নিয়ে স্কুলে পড়াশোনা করছে গুরুকুলে গুরুকে অসুরদের গুরু দৈত্যদের গুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক তাহলে ওর কিরম শিক্ষা গুরু বুঝতে পারছ আসুরিক শিক্ষা আসুরিক শিক্ষা মানে কি আসুরিক শিক্ষা বলতে কি বোঝায় জানো তো আজকালকার জগতে যে শিক্ষা নামে যেটা চলছে পলিটিক্স ইকোনমিক্স ইত্যাদি কিভাবে এই জড়জগৎটাকে শোষণ করা যায় এই জড়জগৎটাকে কিভাবে ভোগ করা যায় তার শিক্ষা এইটা হচ্ছে আসুরিক শিক্ষা ভগবত শিক্ষা আসুরিক শিক্ষার বিপরীতটা কি দৈব শিক্ষা দেবতারা কি শিক্ষা লাভ করে ভগবত ভক্তি আর অসুরেরা কি শিক্ষা লাভ করে অসুরেরা কি শিক্ষা লাভ করে কি করে এই জড়জগৎ থেকে শোষণ করা যায় জড়জগৎ থেকে ভোগ করা যায় শুনতে খারাপ লাগছে সত্যি কথা মাঝে মাঝে শুনতে খারাপ লাগে কিন্তু সাধুর কাজ হচ্ছে সত্যি কথা সকলকে শুনিয়ে দেওয়া তা না হলে সাধু যদি লোকের মনোরঞ্জনের জন্য কথা বলে তাহলে ওদের সাধু না হয়ে চিত্র তারকা হওয়া উচিত ছিল মুভি স্টার লোকেরা খুব ভালোবাসবে সুন্দর সুন্দর কথা বলবে সকলকে দেখাবে কিভাবে গরিবের ছেলে রাজকন্যার সঙ্গে বিবাহ করে মহাসুখে এই জগৎ থেকে ভোগ করছে কিন্তু এই যে প্রহ্লাদ মহারাজ এখানে দেখো কি শিক্ষা দিচ্ছেন তার বন্ধুদের প্রথম কথা কি তিনি বলছেন যে মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে মনুষ্য জীবন মানুষকে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে বোঝা গেল এই যে মনুষ্য জীবনটা পেয়েছ সেটার উদ্দেশ্যটা কি হওয়া উচিত আহার নিদ্রা ভয় মৈথুন কিন্তু এই জগতে এখন এই শিক্ষাটাই চলছে তুমি দেখবে যতগুলো বড় রাস্তায় গেলে কি দেখা যায় চারদিকে বিভিন্ন রকমের বিজ্ঞাপন বড় বড় বিজ্ঞাপন কত সুন্দর সুন্দরভাবে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলো কি বলছে সেই বিজ্ঞাপনগুলো বলছে মৈথুন, বড় কথা, সবচাইতে বড় কথা মৈথুন, সোজাসুজি ভাবে বলছে না, একটা অর্ধনগ্ন সুন্দরী মেয়েকে দেখিয়ে বলা হচ্ছে এইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, মৈথুন। তারপরে মাদক দ্রব্য, তারপরে খাওয়ার, আর তারপরে জুয়া খেলার, এইগুলি হচ্ছে পশু প্রবৃত্তির ভিত্তি। আসুরিক প্রবৃত্তির চারটি সোপান, পাপের জীবনের, পাপপঙ্কিল জীবনের চারটি স্তম্ভ। আমিষ আহার, নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া, কিন্তু ইসকন তোমাদের কি শিক্ষা দিচ্ছে? ইসকন কি তোমাকে এই জগৎ থেকে ভোগ করার ইয়ে দিচ্ছে, শিক্ষা দিচ্ছে? না, ওই জগতে ফিরে যাওয়ার শিক্ষা দিচ্ছে। এই জগতে ঠিক আছে, ভোগ যদি আসে কোনো অসুবিধা নেই, আমরা ভোগ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু উদ্দেশ্যটা কি হবে? যেমন প্রহ্লাদ মহারাজ রাজার ছেলে, সে আবার কিরকম রাজার ছেলে? ওর বাবা সে একটা রাজ্যের ইয়ে নয়, বা কেবল এই ভূমণ্ডলের নয়, ত্রিভুবন জয় করে নিয়েছে, স্বর্গলোক, মর্তলোক, পাতাললোক, ত্রিভুবন জয় করে নিয়েছে। তাহলে বুঝতে পারছ তার স্থিতিটা কিরকম। কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই বিষয়ের প্রতি অনাসক্ত। কালকে যেমন আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা বলছিলাম, তিনিও এক রাজার ছেলে কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত। যখন খুব ভালো ভালো খাবার থাকে তখন কি পচা জিনিস খেতে ইচ্ছে করে? এটাও ঠিক সেরকমই। পরম দৃষ্টা নিবর্তন্তে, উচ্চতর বস্তুর স্বাদ পাওয়ার ফলে নিম্নতর বস্তুর স্বাদ আপনা থেকেই চলে যায়। এইটি হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য। উচ্চতর বস্তুর স্বাদ পেয়ে নিম্নতর বস্তুর প্রতি বিরক্তি, প্রহ্লাদ মহারাজ বিষয়ের প্রতি অনাসক্ত। ভক্ত তার শিষ্যদের কি, তার সহপাঠীদের কি শিক্ষা দিচ্ছেন? খেলা ছলে তিনি তাদের এই শিক্ষা দিচ্ছে, দেখো ভাই এই জীবনটা একটা সুন্দর সুযোগ নিয়ে এসেছে, একটা 6 বছরের ছেলে এরকম ভাবে বলছে, শুনতে কিরম লাগে না? আশ্চর্য। কিন্তু এইটাই হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তিটা ওটা জন্ম জন্মান্তরে আমাদের সঙ্গে থেকে যায়। ভগবত ভক্তি এই জড় দেহের বৃদ্ধির সঙ্গে যে জ্ঞানের আহরণ, আধ্যাত্মিক বিষয়টা ঠিক তা নয়। যে আমরা দেখতে পাই শঙ্করাচার্য 8 বছর বয়সে সন্ন্যাস নিয়ে নিলেন, যমুনাচার্য এরকম 8-9 বছর বয়সে তো ওখানকার সবচেয়ে বড় পণ্ডিতকে হারিয়ে দিলেন। আচ্ছা, ঘুমিয়ে পড়েছে, তুলে দাও তো, যেখানে ভাগবত কথা হয় সেখানে নিদ্রা দেবের আগমন হয়। তোমার প্রহ্লাদ মহারাজ এরকম আমরা দেখতে পাই। যমুনাচার্যের কথা বলছিলাম, যমুনাচার্যের কথা শুনবে না? এখন বলবো না, পরে বলবো, এখনই বলবো, ঠিক আছে? এসে যখন গেছে, যমুনাচার্যের বয়স তখন 8 বছর, গুরুর আশ্রমে সে শিক্ষা অর্জন করছে। তো সেই সময় সেখানে এক রাজপণ্ডিত, রাজার সভাপণ্ডিত, রাজপণ্ডিত, সে সমস্ত অন্য সমস্ত পণ্ডিতদেরকে হারিয়ে দিয়ে সে তাদের থেকে কর সংগ্রহ করত। সেই সময় এরকম একটা প্রথা ছিল, তুমি যে হেরে গেছো সুতরাং আমাকে কর দেবে। তো সেই ওর নাম কোলাহল, সে কোলাহল যমুনা কোলাহলের অনুচর এসছে যমুনাচার্যের গুরুর আশ্রমে, গুরু ছিল না। যমুনাচার্য জিজ্ঞাসা করলেন, কি বলুন কি করতে পারি আপনার জন্য, না এরকম আমার গুরু আমাকে পাঠিয়েছেন, তোমার গুরু কর দিচ্ছে না। ও আচ্ছা, কেন কর দেওয়ার কি, কেন তোমার গুরু আমার গুরুর কাছে হেরে গেছে, সুতরাং তাকে কর দিতে হবে। যমুনাচার্য বললেন যে আমার গুরুর হারার কথা তখন আসে যখন তোমার গুরু আমাকে হারাতে পারবে। ভেবে দেখো, 8 বছরের একটা ছেলে, সে তখনকার দিনে সবচাইতে যে বিদগ্ধ পণ্ডিত তার সঙ্গে এবার চ্যালেঞ্জ করছে। তো সে তো রেগে মেগে গিয়ে গুরুকে বলেছে, এরকম ভাবে আপনার অপমান করেছে। গুরু তো রাজা সভাপণ্ডিত, রাজাকে বলছে যে দেখুন আপনার এরকম, আপনার প্রজা আমাকে এইভাবে অপমান করেছে। তো রাজা বিচক্ষণ ছিল, বলল ঠিক আছে, ও তো আপনাকে তর্কযুদ্ধে আহ্বান করেছে, তো অপরাধ কি আছে, আহ্বান করেছে, আপনি তর্কযুদ্ধ করুন। তো সংবাদ পাঠানো হলো, ঠিক আছে তুমি এসো, আমার সেই কোলাহলের সঙ্গে তোমার বাক বিতণ্ডা হবে। যমুনাচার্য কি বলল, দেখো আমি তাকে তর্কযুদ্ধে আহ্বান করেছি, সুতরাং ওনার কাজ হচ্ছে আমার কাছে আসা, ওর কাছে যাওয়াটা আমার কর্তব্য নয়। তবে ঠিক আছে, যদি নিয়ে যেতেই হয় তাহলে আমাকে সেইভাবে সম্মান দিয়ে নিয়ে যেতে হবে। সে কথা গিয়ে বলা হল, রাজা বলল ঠিক আছে ওর জন্য একটা পালকি পাঠিয়ে দাও। তো পালকি গেছে, পালকি করে রাজার অতিথি রূপে এসেছে। তখন রাজা আর রানী বারান্দায় দাঁড়িয়ে দেখছে ওই ছেলেটা, অপূর্ব সুন্দর একটা ছোট্ট ছেলে, তার সারা শরীর থেকে যেন দিব্য জ্যোতি বেরোচ্ছে। রানী বললে, এবার তোমার এই কোলাহল উপযুক্ত প্রতিদ্বন্দ্বীকে পেয়েছে, ওর কাছে এবার ওকে নাস্তানাবুদ হতে হবে। রাজা বলছে, রানী তুমি কি বলছো, এই একটা ছোট্ট 8 বছরের শিশু, সে কি কোলাহলের মতো এত বড় পণ্ডিত কি কখনো হারাতে পারে? রানী বলল যে একটা ছোট্ট আগুন যেমন তুলোর রাশিকে জ্বালিয়ে দিতে পারে, এই ছোট্ট শিশুটি তোমার এই কোলাহলকে ওইভাবে ইয়ে করবে, পরাজিত করবে। রাজা বলছে, দেখো কেন তুমি এরকম কথা বলছো, তো কখনো সম্ভব? রানী বলল, ঠিক আছে যদি ও হারাতে না পারে তাহলে আমি তোমার দাসীর দাসী হয়ে থাকব। রাজা বললে, এত বড় একটা ইয়ে করলে তুমি, প্রতিজ্ঞা করলে, ঠিক আছে এটারও একটা আমি ইয়ে দেব, উপযুক্ত ইয়ে দেব। সেটা হচ্ছে, ও যদি কোলাহলকে হারাতে পারে তাহলে আমি আমার রাজ্যের অর্ধভাগ ওকে দিয়ে দেব। যমুনাচার্য এলো সভায়, রাজাও বসে আছে সিংহাসনে, দুজনের মধ্যে ইয়ে শুরু হয়েছে, কোলাহল, নানা রকম প্রশ্ন করে নানা রকম যুক্তি দিয়ে করে ওকে নাস্তানাবুদ করার চেষ্টা করছে। যমুনাচার্য একের পর এক ওর সমস্ত ইয়ে প্রশ্নকে খণ্ডন করে যথাযথ উত্তর দিতে লাগলো। যখন আর কোনো প্রশ্ন ওর কাছে নেই, তখন সেই কোলাহল বলল, ঠিক আছে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো। না আচ্ছা, এর আগে একটা কথা হয়েছিল, যমুনাচার্যকে দেখে ও কোলাহল অট্টহাস্য করে উঠেছে, এই শিশুটি আমাকে তর্কযুদ্ধে আহ্বান করার ক্ষমতা রাখে, ঔদ্ধত্য রাখে। যমুনাচার্য তখন তাকে বলল যে শাস্ত্রে বলে মূর্খ তার মুখটা বন্ধ রাখলেই ভালো, কেন যখন সে তার মুখ খোলে তখন তার কেবল মূর্খতারই প্রকাশ পায়। বলল যে জ্ঞান যদি বয়সের ওপরে নির্ভরশীল হতো তাহলে এই যে গাছটা কয়েকশো বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে এই গাছটা সবচেয়ে বড় পণ্ডিত হত। বয়সের দিক দিয়ে এটা তো এত বাজে। যাই হোক, অত বাগবিতণ্ডা এমনি এসব আজেবাজে কথার দরকার নেই, ঠিক আছে আসুন। তখন কোলাহল তাকে প্রশ্ন করতে থাকে, সমস্ত প্রশ্নের উত্তর যখন দিয়ে দিল তখন বলল তুমি এখন প্রশ্ন করতে পারো। যেমন হয়েছে যে বলল যে প্রথমে আপনি আমাকে বয়সে নবীন বলে উপহাস করেছিলেন, এখন সেটাই যদি আপনার যথার্থ মনোভাব হতো তাহলে প্রথমে আপনি নিজে আমাকে এইভাবে প্রশ্নের জাল বিস্তার না করে আমাকে প্রশ্ন করার সুযোগটা দিতেন। এখন যেহেতু আপনার সমস্ত প্রশ্নের উত্তর মিলে গেছে, আপনি আর কোনো কিছু করার নেই, তখন আপনি যেন আমাকে কৃপা করছেন, হ্যাঁ এখন তুমি প্রশ্ন করতে পারো, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। প্রশ্ন করবে না? না, প্রশ্ন করব না, আমি কেবল তিনটি মন্তব্য করব, আর সেই মন্তব্যগুলি যদি তুমি খণ্ডন করতে পারো তাহলে আমি পরাজয় স্বীকার করব। কি মন্তব্য? তোমার মা বন্ধা। না, প্রশ্ন করেছে তোমার মা বন্ধা নয়। বুঝতে পারলে? বন্ধা মানে যে সন্তান প্রসব করতে পারে না। তোমার মা বন্ধা নয় তাহলে কি বলতে হবে? এটাকে খণ্ডন করতে হলে আমার মা বন্ধা। চুপ করে গেছে। রাজা মহাপুণ্যবান, খণ্ডন করতে হলে কি বলতে হবে? রাজা পাপী। রানী মহারানী মহাসতী, খণ্ডন করতে হলে কি বলতে হবে? রানী অসতী। সে উত্তর না দিতে পেরে সে একেবারে অগ্নিশর্ম হয়েছে, এরকম কিভাবে বলা সম্ভব, আমি কিভাবে ইয়ে করতে পারি? তো ও যখন আমাকে এই প্রশ্নগুলো করেছে এইভাবে খণ্ডন করার জন্য, এখন ওকে এটা খণ্ডন করতে হবে, ও যদি খণ্ডন না করতে পারে তাহলে ওকে পরাজয় স্বীকার করতে হবে। এরকম, হ্যাঁ এইরকম আজে বাজে কথা বলে কি এগুলো খণ্ডন করার যুক্তি দেওয়া যেতে পারে? যেমন চলো, ঠিক আছে, শাস্ত্র থেকে একটা শ্লোক উদ্ধৃতি দিলেন, যে নারী এক সন্তানের জননী তিনি বন্ধাতুল্লা। যেহেতু আপনি আপনার মায়ের একমাত্র সন্তান অথবা আপনার মা বন্ধাতুল্লা। রাজা যদিও অত্যন্ত পুণ্যবান কিন্তু রাজাকে প্রজাদের ছ ভাগের এক ভাগ পাপ গ্রহণ করতে হয়। যদিও রাজা অত্যন্ত পুণ্যবান কিন্তু রাজাকে পাপ গ্রহণ করতে হচ্ছে। আর ইয়ে রানীর ব্যাপারে অসতী বলেনি, রানীকে বলেছিল দ্বিচারিণী। হ্যাঁ, দ্বিচারিণী মানে, মানে রানী দ্বিচারিণী নয়, মানে দ্বিচারিণী মানে অন্য পুরুষের সঙ্গ যে করে, যে বিবাহিতা স্ত্রী অন্য পুরুষের সঙ্গ করে তাকে বলা হয় দ্বিচারিণী। হ্যাঁ, রানী অত্যন্ত পুণ্যবতী, সতী সতীত্বের প্রতীক, কিন্তু রাজা যেহেতু সমস্ত দেবতাদের প্রতীক, দেবতাদের সমস্ত দেবতা যেহেতু রাজার শরীরে আছে, তাই রাজার সঙ্গে যখন রানীর বিবাহ হয়েছিল তখন সমস্ত দেবতাদের সঙ্গেও তার বিবাহ হয়ে গেছে। অতএব এইভাবে যমুনাচার্য আট বছরের একটা ছেলে, আট বছরের একটা শিশু, এইভাবে মহাপণ্ডিত এই কোলাহলকে পরাস্ত করেছিল। রাজা তখন জিজ্ঞাসা করল, এখন তুমি যেহেতু কোলাহল পরাজিত হয়েছে, তুমি ওকে এখন যে কোনো দণ্ড দিতে পারো। যেমন হচ্ছে যে বললোকে দণ্ড দেওয়ার প্রয়োজন নেই, ওই রাজ্য থেকে নির্বাসন দিয়ে দেয়, ওই আপনারা এই রাজ্যে থাকবে না, ওকে ওইখান থেকে চলে যেতে হবে। এই সূত্রে যামুনাচার্য রাজা হয়েছিলেন। কেমন লাগলো? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? এই যে দিব্য জ্ঞান, সেটা আমাদের সব সময় সঙ্গে থাকবে। যেই জ্ঞানটা আমরা অর্জন করছি সব সময় আমাদের সঙ্গে থাকবে, যখন পরবর্তী জীবনেও এটা আমাদের সঙ্গে থাকবে। তবে যখন কেবল ভক্তির সূত্রপাত হবে তখনই এই যে এই জ্ঞানটি প্রকাশ পাবে। তাই জন্য দেখা যায় অনেকে এই পথে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই তারা অনেক অগ্রসর হয়ে গেছে, তাই না? দেখা যায় না অনেক ভক্ত দেখেই মনে হয়, আসা মাত্রই মনে হয় আরে কি অ্যাডভান্স যেটা হচ্ছে। তাহলে কি বুঝতে হবে? তারা পূর্বজন্মের থেকেই তাদের সংস্কার রূপে এটা নিয়ে আসছে। তাহলে প্রহ্লাদ মহারাজের কথায় ফিরে যাওয়া যাক, এই শ্লোকটির কথায় ফিরে যাওয়া যাক। কি বলা হচ্ছে যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? মনুষ্য জীবন কি সুযোগ দিচ্ছে? কার কার কে কে বুঝে নিয়েছ? হাত তোল, ভেরি গুড, সবাই বুঝেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? মনুষ্য জীবন ভগবত ধামে, হ্যাঁ ভেরি গুড, ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। তাই প্রতিটি মানুষের কর্তব্য কি? ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। যখন সেই ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় কেউ যুক্ত হয় তখন কি বুঝতে হবে? তাদের জীবন সার্থক। তোমরা কে কে ভগবানের সেবায় যুক্ত হয়েছ? ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হয়েছ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমাদের জীবন সার্থক হতে চলেছে। জীবন সার্থক, মানুষের জীবন একটা অপূর্ব সুন্দর সুযোগ নিয়ে আসে, সেই সুযোগটা সদ্ব্যবহার করাটাই হচ্ছে কর্তব্য। তাহলে প্রহ্লাদ মহারাজের এই যে উপদেশ সেটার মূল্য আমরা বুঝতে পারছি, তাই না? ভগবানের সেবায় যুক্ত হওয়াটাই এই জীবনের চরম উদ্দেশ্য। কালকে আমি বলছিলাম মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। এই ভগবত ভক্তি স্বাভাবিক, এই ভগবত ভক্তি স্বাভাবিক। স্বাভাবিক কিরকম? স্বাভাবিক মানে স্বভাবগতভাবে যেটা আমরা আপনা থেকে পেয়ে যাই সেটা হচ্ছে স্বাভাবিক। যেমন আমরা দেখতে পাই একটা মানুষের, একটা শিশু, সে কিছুক্ষণ পরেই, কয়েক মাস পরেই হাঁটতে শুরু করে, তাই না? এই হাঁটার প্রবৃত্তিটা মানুষের স্বাভাবিক। কিন্তু একটা পশুকে, একটা কুকুরকে যদি দুপায়ে হাঁটার চেষ্টা করানো হয় পারবে? কিন্তু সে কুকুরটা চার পায়ে খুব সুন্দর দৌড়াতে পারে। একটা মানুষকে যদি এভাবে চার পায়ে কুকুরের মতো দৌড়াতে বলা হয় তাহলে কি হবে? অনেক কষ্ট হবে। একটা পাখি স্বাভাবিকভাবে আকাশে ওড়ে, কোনো মানুষ যদি পাখির মতো আকাশে ওড়ার চেষ্টা করে পারবে? তো এই যেমন এই দুপায়ে হাঁটাটা মানুষের পক্ষে স্বাভাবিক, আকাশে ওড়াটা একটা পাখির পক্ষে স্বাভাবিক, একটা মাছে জলে থাকাটা স্বাভাবিক। ঠিক তেমনি আত্মার পক্ষে ভগবানের সেবায় যুক্ত হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক। তবে চেষ্টা করতে হবে। আমরা কি জন্মের পরেই দুপায়ে হাঁটতে শুরু করেছিলাম? প্রথমে তো চিৎপটাং হয়েছিলাম, তারপরে চার পায়ে হাঁটতে শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে দাঁড়াতে শিখেছিলাম, তারপরে চলতে শিখেছিলাম, তারপরে হাঁটতে শিখেছিলাম, তারপরে দৌড়তে শিখেছিলাম, এমনকি বানরের মতো লাফাতেও শিখেছিলাম। তো এগুলো কালক্রমে স্বাভাবিকভাবেই হয়েছে। তো ঠিক তেমনই এই আত্মার যে স্বাভাবিক প্রবৃত্তি ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হওয়া, তার প্রথম দিকে একটু অনুশীলনের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় সাধন ভক্তি। এই যে আমরা বলি ষোলমালা জপ করো, চারটে নিয়ম পালন করো, ভোরবেলা সূর্য ওঠার আগে উঠে পড়ো, এগুলি কি কেন বলা হচ্ছে? এগুলো আমাদের স্বাভাবিক প্রবৃত্তিটাকে ফিরিয়ে আনার জন্য। তাহলে কেন ভগবানের প্রতি এই যে ভক্তিপরায়ণ হওয়াটা, ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়াটা, ভগবত ভক্তি মানুষের পক্ষে স্বাভাবিক কেন, জীবের পক্ষে স্বাভাবিক কেন? কেননা ভগবান হচ্ছেন সকলের প্রিয়। আমরা কাকে ভালোবাসতে চাই? যে আমার প্রিয় তাকে ভালোবাসতে চাই। ভগবান যেহেতু আমাদের পরম প্রিয়, সবচাইতে প্রিয় কে? ভগবান। তাই তাকে ভালোবাসাটা স্বাভাবিক। সেই ভগবান আবার তিনি আমাদের পরমাত্মা, আমার আমার উৎস, তার থেকে আমি এসেছি, আমি তার অংশ, তাই তাকে ভালোবাসাটা আমার পক্ষে স্বাভাবিক। এবং তিনি আমার পরম সুহৃদ, পরম বন্ধু। বন্ধু কি করে? বন্ধু আমার সমস্ত অভাব মোচন করে। প্রকৃত বন্ধু অভাব মোচন করে আর আমাকে সর্বতোভাবে আশ্রয় প্রদান করে, তাই না? সেটাই বন্ধুত্বের লক্ষণ নয় কি? তাহলে দেখো ভগবান কি করছেন, আমাদের যা কিছু প্রয়োজন সেটা আমরা পাচ্ছি? আমাদের যা কিছু প্রয়োজন, সেটা কে দিচ্ছে? ভগবান দিচ্ছে, তাই নয়? এই যে আমি জলটা খেলাম, জলটা এলো কোত্থেকে, আমি পেলাম কোত্থেকে? ভগবান দিয়েছেন। এই যে আমি শ্বাস নিচ্ছি, এটা কে দিয়েছে? অক্সিজেনটা ভগবান দিয়েছে। আমি কি বলেছি ভগবানকে যে ভগবান অক্সিজেন দাও? জল দিতে, জল দেওয়ার কথা বলা হতে পারে, জলের কথাও চায় না। যেমন খ্রিস্টানরা বলে গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, আমার দৈনন্দিন রুটিটা জুগিয়ে দিও। কিন্তু কেউ বলে না যে ভগবান আমার খাবার জলটা পাঠিয়ে দিও। স্বাভাবিকভাবে এটা আমরা গ্রহণ করে নিয়েছি। সেই সূত্রে প্রভুপাদ কি বলছেন, যে ভক্ত ভগবানের কাছে চায় না যে ভগবান এটা দাও ওটা দাও। কেন? ভক্ত দেখছে ভগবান সকলকে দিচ্ছেন। একটা হাতি কত খায়, হাতিটাকে বলে, হাতিকে বলতে হয় গড গিভ আস আওয়ার ডেইলি বানানা প্লান্ট? না, হাতিটা না চাইতেই ভগবান দিয়ে দিয়েছে। কারোর এই ইয়েতে পশু পাখি কীট পতঙ্গ কারোরই কোনো খাওয়ার অভাব নেই, সকলের খাওয়ার রয়েছে, না চাইতেই পেয়েছেন। তাহলে আমি যদি ভগবানের সেবা করি, ভগবান আমাকে দেবেন না? তাই ভক্তের মনোভাব হচ্ছে আমি ভগবানের কাছে চাইব না, আমি ভগবানকে দেব। এইটি হচ্ছে সেবা। আমি নেব না, আমি দেব। উনি তো দিয়ে রেখেছেন আমাকে সবকিছু, তাহলে চাইবার কি দরকার? এখন তাকে আমি দেব। এই সূত্রে প্রভুপাদ একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন। বাবা একটা ছেলেকে, ছোট্ট ছেলেটিকে 10টা টাকা দিয়েছেন। ছেলেটা টাকাটা নিয়ে পাশে মিষ্টির দোকান থেকে অনেক মিষ্টি কিনেছে 10 টাকা। কিনে এনে বাবাকে বলছে, বাবা তুমি এই মিষ্টিগুলো আমি তোমার জন্য এনেছি। বাবারই টাকা দিয়ে মিষ্টিটা কিনেছে, কিনে বাবাকে দিচ্ছে। তাহলে ভেবে দেখো, বাবার হয়তো জন্ডিস, মিষ্টি খেতে পারে না, কিন্তু তবুও বাবার কিরকম মনোভাব হয় তখন। হ্যাঁ, এই যে তার ছেলেটা তার জন্য এই যে একটু মিষ্টি নিয়ে এসছে, তাতে তার বাবার হৃদয় আনন্দে ভরে ওঠে, স্নেহের বাৎসল্যে ভরে ওঠে। সেইটি হচ্ছে সেবার বৈশিষ্ট্য। সবই আমাদের ভগবানের থেকে পেয়েছি, কিন্তু সেই ভগবানের দেওয়া জিনিসগুলো নিয়েই আমি ভগবানকে বলছি, ভগবান তুমি এটা নাও। হরে কৃষ্ণ। এই তাৎপর্যটা, এই তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন ভগবদ গীতায়, তাই ভগবান বলেছেন, ভোক্তারং যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম। ভেরি গুড। জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। উপাস থেকে রিসাইট করে আমাকে প্রম্পট করছিল, আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম উদ্দেশ্য রূপে এবং সর্বলোকের মহেশ্বর ও সকলের উপকারী সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। কেবল এই তিনটি তত্ত্ব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র সৃষ্টির পরম ঈশ্বর, তিনি সমস্ত জীবের পরম সুহৃদ এবং তিনি সবকিছুর পরম ভোক্তা, অবগত হওয়ার ফলে যথার্থ সুখ এবং শান্তি লাভ করা যায়। এই চিন্ময় আনন্দ প্রাপ্ত হওয়ার জন্য জীব সারা ব্রহ্মাণ্ডে বিভিন্ন লোকে বিভিন্ন রূপে ভ্রমণ করেছে, ভ্রমণ করছে হবে, কিন্তু যেহেতু সে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা ভুলে গেছে, অতএব সে জন্ম জন্মান্তরে কেবল দুঃখ কষ্টই ভোগ করছে। অতএব মানব সমাজের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে ভগবানের সঙ্গে বা বিষ্ণুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা মানুষ হৃদয়ঙ্গম করতে পারে। প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, তাই মানুষের কর্তব্য শান্তরসে ভগবানের মহিমা কীর্তন করে অথবা দাস্য রসে ভগবানের সেবা করে, সখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, বাৎসল্য রসে পিতামাতার মতো শ্রীকৃষ্ণকে লালন পালন করে এবং মাধুর্য রসে শ্রীকৃষ্ণের প্রতি নিবিড় প্রেমপরায়ণ হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক স্থাপন করা। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, যেশাম অহং প্রিয় আত্মা সুতশ্চ সখা গুরু সুহৃদ দৈবম ইষ্টম। জীব যে শরীরেই থাকুক না কেন, সে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্ক যুক্ত। শ্রী বিষ্ণু হচ্ছেন পরম প্রিয় পরমাত্মা, পুত্র, বন্ধু এবং গুরু। মনুষ্য জীবনেই কেবল ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব এবং সেটি শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত। বস্তুতপক্ষে সেটি জীবনের পরম সিদ্ধি এবং শিক্ষার পরম পূর্ণতা। এইভাবে আমরা প্রহ্লাদ মহারাজের এই নির্দেশের গুরুত্ব উপলব্ধি করতে পারছি। একটা 6 বছরের শিশু কি যে উপদেশ দিচ্ছেন, এই উপদেশটা কত মূল্যবান, এবং এই উপদেশটাকে যদি আমরা যথাযথভাবে অনুশীলন করি তাহলে কি হবে, আমাদের জীবন সার্থক হবে। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। এই যে দুর্লভ মনুষ্য শরীর পেয়েছ, আর ভাবনা কি? এখন এই যশোদানন্দন শ্রীকৃষ্ণের ভজনা কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদানের মাধ্যমে আমাদের জন্ম সার্থক করার এক অপূর্ব সুন্দর সুযোগ দিয়েছেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? তোমার প্রশ্ন আছে বলো, তোমার মাইকটা আছে। হ্যাঁ সুহিল, সুবীর, সুবীর, তোমার নাম সুবীর, তাহলে ওটা সুহৃদ, সুবি নয়, সুহৃদ। সু মানে, সু মানে খুব, খুব ভালো। হ্যাঁ সু, আর হৃদ মানে যে আমার হৃদয়ে আছে। আমার হৃদয়ে কে আছে? ভগবান আছে। আর সেই যে হৃদয়ের কাছে যে বন্ধু তাকে বলা হয় সুহৃদ। বুঝতে পেরেছ? সবচেয়ে ঘনিষ্ঠ যে বন্ধু সে হচ্ছে সুরি। আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কে? ভগবান। ভেরি গুড। আর কারো কোনো প্রশ্ন আছে বলো, মাইক তো দেবে, মাইক তো ওকে দাও পেছন।
হরে কৃষ্ণ গুরু মহারাজ, নিত্যানন্দ প্রভুর শেষ জীবনটা একটু যদি বলি।
আজকের তো পাঠের বিষয়টা তা নয়। নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে নিত্যানন্দ প্রভুকে বললেন যে তুমি এই বঙ্গভূমিতে ফিরে যাও, ওখানে গিয়ে প্রচার করো। নিত্যানন্দ প্রভু তাই করেছিলেন। তিনি এসে এখানে খড়দাতে তিনি তার ইয়ে করে আশ্রম স্থাপন করে বা এখানেই ছিলেন, সেখান থেকে তিনি প্রচার করতেন। ঠিক আছে? হ্যাঁ ওকে, মাইক আছে এখানে।
হরে কৃষ্ণ গুরু মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলেন পরমাত্মা থেকে জীবের উৎপত্তি, তো এখানে আমরা দেখে জৈব ধর্মে দেখেছি যে বলরাম থেকে মুক্তবদ্ধ নিত্যমুক্ত জীব বলরাম থেকে আসছেন এবং মূল সংকর্ষণ থেকে বদ্ধমুক্ত জীব আসছেন। আর তাহলে আমরা আবার দেখছি কারণদক্ষায় বিষ্ণুর শরীরে যখন প্রলয় হয় তখন আমরা চলে যাই। কারণদক্ষায় বিষ্ণু হচ্ছেন এই সমস্ত জড়জগতের পরমাত্মা, কিন্তু ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছেন আমাদের পরমাত্মা। এই ব্যাপারটা একটু যদি,
তো তুমি তো জৈব ধর্ম পড়ে সব বুঝে নিয়েছো, তাহলে প্রশ্ন কেন করছো?
এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, পরমাত্মা, আমার পরমাত্মা আর এর ব্যাপারটা।
পরমাত্মা কারণদক্ষায় বিষ্ণু বলরাম কোন পার্থক্য আছে?
সেখান থেকে এসছেন কিন্তু আমরা
কথার প্রশ্নটা হচ্ছে পরমাত্মা আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, কারণদকশায়ী বিষ্ণু কোন পার্থক্য আছে না? একই তত্ত্ব, বিভিন্ন স্তরে এটা হচ্ছে। যখন নিত্য, যখন বৃন্দাবনে যে সমস্ত জীব তারা বলরামের অংশ, চির জগতে যারা জীব মুক্ত জীব তারা সংকর্ষণের অংশ, যারা এই বদ্ধ জগতে আছে তারা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অংশ। বুঝতে পেরেছ?
আমরা বদ্ধ জীব কি কখনো সেই জায়গায় পৌঁছতে পারব?
তাহলে এই ভক্তি করছো কেন? চিরকাল এখানে পড়ে থাকার জন্য তাহলে ভক্তি কেন করছো? তাহলে প্রশ্ন কি? এখানে যদি আমাদের চিরকাল পড়ে থাকতে তাহলে আমাদের ভক্তি করার কি দরকার? ওখানে যাওয়ার জন্যই তো ভক্তি, তাই না? এবং যখন যখন আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হব তখন আমরা ওই জগতে ফিরে যাব। পরমাত্মা আর ভগবানের মধ্যে পার্থক্য, এই পরমাত্মা সাক্ষী রূপে আমাদের দর্শন করছেন, আমাদের কার্যকলাপ দর্শন করছেন। আর যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি তখন তিনি আর নিষ্ক্রিয়ভাবে, তিনি উপদ্রষ্টা অনুমন্তা নন, তিনি আমাদের সঙ্গে এই ভাবের প্রেমের বিনিময় করেন। সেইখানে পরমাত্মার ভগবানের পার্থক্য। হ্যাঁ কার প্রশ্ন ছিল এখানে? Yeah. Shri Radhi. Take the mic.
Hare Krishna Guru. My question is in English. We know that as a devotees, we know that Krishna is our well-wisher and we are trying to surrender to Him also. But whenever there is a little difficulty, we started complaining, finding fault in the Lord. How to avoid that kind of tendency?
How to avoid? Don't do it. Finding fault with Lord, why?
Whenever there is a difficulty,
you have created your own misfortune. Then why should you blame somebody else? You set your house in fire. Can you blame somebody else for that? Whatever suffering and difficulties that we are going through is our own creation. In this material nature, whatever is happening to us is a result of our own actions, reactions. So what will you do now? When you're in difficulty, blame yourself. Alright? Don't blame anybody, especially don't blame Krishna for that. Alright? Rather, when you're in happiness, then give the credit to Krishna. And when you're in distress, take the blame yourself. And then what you'll find? There is no difficulty. Alright? Okay. Our character, arekta prashno chilo kar ekhane. Hare
Krishna. Guru Maharaj, amar shotokoti pranam neben. Amar ekta prashno ache, choto prashno. Jeta hocche ki, je Parameshwar Vishnu যে ছোট অণু বা কণা যেটা আমরা বুঝতে পারছি ভগবত গীতার মাধ্যমে, যে পরমেশ্বর বিষ্ণু যদি আমাদের হৃদয়ের মধ্যে যদি বাস করেন, তাহলে আমরা কেন এই আসুরিক ভাবসম্পন্ন হয়ে যাই মাঝে মাঝে, এইটা আমি বুঝতে পারছি না।
তিনি হৃদয়ে আছেন, কিন্তু তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন আচরণ করার জন্য, বুঝতে পেরেছ? তিনি সাক্ষী রূপে দেখছেন, যে সাক্ষী রূপে দেখে সে কি সক্রিয় হয়? তাহলে সব ক্রিয়াটা কে করছে? ক্রিয়াটা ভগবান করছে না তুমি করছো?
আমি
করছি। হ্যাঁ, তুমি করছো। হ্যাঁ, তাহলে তোমার এখানে ভগবান তোমাকে একটা সুযোগ দিয়েছেন। হ্যাঁ, তুমি অসুর হবে না ভক্ত হবে? কি হবে? ঠিক তো? ঠিক আছে, সেই সুযোগটা গ্রহণ করো। হরে কৃষ্ণ। ওকে, পেছনে এখানে ভগবান, এটাই বুঝতে হবে, পরমাত্মা রূপে ভগবান আমাদের কার্যকলাপ দর্শন করছেন সাক্ষী রূপে, এবং তারই নির্দেশনায় বা তারই আয়োজনের ফলে আমাদের কর্মের ফল তৈরি হচ্ছে, এবং সেই অনুসারে আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি। এখানে আমাদের সুযোগ আছে, ভগবানের দিকে যাব না ভগবান থেকে দূরে যাব। এই যে ভগবানের থেকে দূরে যাবই নয়, কেবল দূরে তো এমনিতেই চলে গেছি, ভগবানের প্রতি উন্মুখ হব না ভগবানের বিরোধী হব? যারা ভগবানের প্রতি উন্মুখ হয় তারা হয় ভক্ত, আর যারা ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয় তারা হচ্ছে অসুর। এখানে ভগবান বলছে না তুমি ভক্ত হও, তুমি অসুর হও, তুমি রাক্ষস হও, তুমি ভূত হও, পিতা ইত্যাদি, ভগবান আমাদের উপর ছেড়ে দিয়েছে। তিনি বলছেন এখন তোমরা নিজেরা খেলতে এসেছ, তোমরা খেলো, তাই না? এখন যে খেলে আমরা যখন ঠিক মতো খেলছি তখন আমরা জিতছি, জিতলে মজা হচ্ছে, আর যখন ঠিক মতো খেলছি না তখন হারছি, হারলে মনে দুঃখ হচ্ছে, ভগবান এইতে হস্তক্ষেপ করছেন। কিন্তু যখন আমরা ওই খেলাটা ছেড়ে বলছি ভগবান তোমার শরণ নিলাম, ভগবান তখন বলবেন, ভেরি গুড বয়েজ, ভেরি গুড গার্লস, ভালো ছেলে ভালো মেয়ে তোমরা, তোমরা এসো আমার কাছে। তখন ভগবান আমাদের তার কাছে টেনে নেবেন। বুঝতে পারলে বলো।
হরে কৃষ্ণ গুরু মহারাজ। গুরু মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে যারা ভগবত বিরোধী তাদের আমরা দশম অপরাধ থেকে আমরা জানি যে তাদের প্রচার করা উচিত নয় যারা ভগবত বিরোধী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু উনি ভগবত ভগবানের বিরোধী ছিলেন, বিষ্ণুর বিরোধী ছিলেন, বিষ্ণুর গুণগান।
ওকে, বুঝতে পেরেছি তোমার প্রশ্ন। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর কাছে গিয়ে প্রচার করেননি, হিরণ্যকশিপু যখন প্রশ্ন করেছে উত্তর দিয়েছে। বুঝতে পেরেছ? তুমি কি শিখেছ? কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, ওর প্রশ্নের উত্তর দিচ্ছে। বুঝতে পারলে? প্রচার করছে না। আর আরেকটা কথা হচ্ছে যে প্রভুপাদ বলছেন যে এই প্রচারের জন্য আমরা এই নবম অপরাধটাকে আমরা রিস্ক নিতে পারি। বুঝতে পারলে? আমরা এই রিস্কটা নিচ্ছি, ঠিক আছে, যদিও ভক্ত নয় তবুও প্রচার করছি। কিন্তু যখন এককভাবে করব তখন সাবধান হতে হবে। যখন সমষ্টিগতভাবে বলছি, কয়েকজন হতে পারে, কয়েকজন ভগবত বিদ্বেষী এই ভক্ত সবাই আসতে পারে, এখন তাদের কাছে তো সরাসরিভাবে প্রচার হচ্ছে না, সুতরাং এখানে এইভাবে আমরা এই রিস্কটা নিতে পারি, ঠিক আছে। ওখানে তোমার পাশে একজন কেউ প্রশ্ন করেছিল, হ্যাঁ দেখি।
কৃষ্ণ, তারা আমিষ আহার করেন, তারা অনেকে বলেন যে পশু মানে প্রাণী যদি হত্যা করা হয় তাহলে পাপ হয়, কিন্তু উদ্ভিদ মানে শাক সবজি আমরা তো পাই, তা সেটা হলো উদ্ভিদেরই তো অংশ। তা আমরা যখন বলি যে আমরা যা পাই তা ভগবানকে অর্পণ করে পাই, তারই জিনিস, কিন্তু তখন তারা বলেন যে তা তো গাছ থেকে পেরে আনা হয়েছে, মানে তাকে তো ভাগ করে এনে তারপর হচ্ছে ভগবানের কাছে দিচ্ছি, আগে তো হত্যা করে তারপর হচ্ছে ভগবানের কাছে দিচ্ছি, তাহলে এটা কেমন সেবা? এটাই হচ্ছে প্রশ্ন।
তোমার উত্তরটা কি?
এর পরিপ্রেক্ষিতে কি বলবো, মানে
আমি শুনি না, তুমি কি বলো? ওকে, ঠিক আছে, তুমি তো নিজেই তো বললে, হ্যাঁ, যেমন গাছ থেকে একটা ফল পারলে, গাছটাকে কি মারা হলো? পুরো গাছটাকে কি কাটা হলো একটা ফল পাড়ার জন্য? হ্যাঁ, অবশ্য কতগুলো জায়গায় করা হচ্ছে, যেমন একটা বাঁধাকপি গাছটাই কেটে নেওয়া হলো, হ্যাঁ হত্যা হলো, কয়েকটা ক্ষেত্রে এটা হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় না। যেমন আমরা যে আনাজ মানে শস্য মানে চাল গম, এগুলো গাছটা শুকিয়ে গেলে মরে যাওয়ার পরে এগুলো সংগ্রহ হয়, সুতরাং এদিকে মারা হচ্ছে না। বুঝতে পারলে?
তখন শাকসবজি খাচ্ছে,
ঠিক আছে, আমি বলছি তো শাকসবজিগুলোকে মারা হচ্ছে, ঠিক আছে। এখন আমরা পাপ হচ্ছে ঠিকই, কিন্তু ভগবান যেহেতু বলছেন শাকসবজি ফলমূল দুধ ইত্যাদি আমাকে দিতে পারো, তাই আমরা ভগবানকে দিচ্ছি, আর যত পাপ ছিল সব ভগবান নিয়ে নিচ্ছেন, নিয়ে আমাদেরকে প্রসাদ করে পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে জীব জীবস্ব জীবনম, একটা জীব আরেকটা জীবকে আহার করে জীবন ধারণ করে। এখন দেখতে হবে যে জীবের চেতনাটা কোন স্তরে আছে। তুমি যে বলছো একটা শাকসবজি, একটা শাকসবজির চেতনা আর একটা পাঠার চেতনা কি এক? একটা শাকসবজির চেতনা একটা মুরগির চেতনা কি এক? তাহলে যখন একটা ইয়েকে কাটা হচ্ছে, একটা পালং শাকের গাছকে, তখন তার যে কষ্টটা হচ্ছে, আর একটা মুরগিকে যখন কাটা হচ্ছে তার কষ্টটা কি এক? আচ্ছা, তা এখন যখন এই যে যত বেশি চেতন তত তার বেদনার অনুভূতি, আর সেই মৃত্যুর সময় তার বেদনাটা তার সারা শরীরে ছড়িয়ে পড়ে, এই যে কষ্টটা, আর সেই শরীর ওই সেই মাংসটা যখন খাওয়া হচ্ছে তখন সেই পশুটা মৃত্যুর সময় যে বেদনাটা পেয়েছিল, ব্যথাটা অনুভব করেছিল, সেই ব্যথাটাও কিন্তু গ্রহণ করতে হচ্ছে। তার ফলে সে সেই বেদনার ব্যথার ভাগিদার হচ্ছে, বুঝতে পারলে? এখন এটা ঠিক আছে, একটা শাক খেলে যদিও ভগবানকে অর্পণ করা হলো না, কিন্তু ওই শাকের যে মরার সময় যে একটা বেদনা, সেই বেদনাটাকে সহজে সহ্য করা যেতে পারে। কিন্তু একটা পাঠার বেদনা, আচ্ছা, আর সবচেয়ে উচ্চ স্তরের পশুদের মধ্যে কি আসছে? গরু। তাই জন্য গরুর যে অনুভূতি আর গরুকে মারার যে একটা পাপ, সেটা থেকে সবসময় মানুষকে নিরস্ত করা হচ্ছে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা কি, কার চেতনা সবচেয়ে উন্নত? মানুষের। তাই জন্য কেউ কি বলে মানুষের মাংস খাও? হ্যাঁ, যারা মাংসাশী তারা কি, হ্যাঁ, বড় জোর ওই মুরগির মাংস, পাঠার মাংস, ছাগলের মাংস, না ছাগল তো খায় না, অথবা এই ধরনের ইয়ে খেতে খায় তারা, কিন্তু এগুলো না খাওয়াই ভালো, বুঝতে পেরেছ? এখন কি বলবে?
আর একটা প্রশ্ন আছে যে অনেকে বলে যে তোমরা ভগবান ভগবান করো, আদৌ যে ভগবান আছে এর কোনো মানে বাস্তব প্রমাণ আছে কি? তাকে যে দেখে তার সেবা করছে এর কোনো কি বাস্তব প্রমাণ আছে?
বাস্তব প্রমাণ, যারা এরকম প্রশ্ন করে, হ্যাঁ, বলে না গাধার মতো প্রশ্ন করলে গাধার মতো উত্তর দিতে হয়। হ্যাঁ, গাধার কাছে গিয়ে তুমি যদি মানুষের মতো উত্তর দাও, গাধা বুঝবে? হ্যাঁ, আরে কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন তুমি কি কর, তুমিও কি ও কুকুরকে বলো, হ্যাঁ, ভগবদ গীতার এত নম্বর শ্লোক, তাই না? চুপ করে থাকাই ভালো, সেখান থেকে সরে যাওয়াই ভালো। এই ধরনের প্রশ্ন, ভগবান আছে, সূর্যটা উঠছে কার কৃপায়, এই পৃথিবীটা সৃষ্টি কি করেছে, যারা এরকম অন্ধ তাদেরকে কি করে তুমি সূর্য দেখাবে? অন্ধকে কখনো সূর্য দেখানো যাবে? এরা হচ্ছে এই রকমের জ্ঞান অন্ধ, জ্ঞানের অন্ধতা। তাই জন্য ওদেরকে চেষ্টা করে বোঝানো যাবে না। বড় জোর বলা যেতে পারে আপনি এসে তিন মাস ইসকনে থাকুন, তারপরে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব ভগবান আছে, তো তিন মাস একটু ট্রেনিং নিয়ে দেখুন, ঠিক আছে? ভগবান আছে কি নেই সাধারণভাবে এর উত্তর দেওয়া যেতে পারে, কিন্তু ওরা বুঝবে না বা মানবে না। কিরকম উত্তর দেওয়া যেতে পারে? তুমি যে হাতে মাইক্রোফোনটা নিয়ে আছো, ওটা কেউ বানিয়েছে? কেউ বানিয়েছে? আমার প্রশ্নটা শুনেছে না, মনটা অন্য কোথাও ছিল, কি ছিল, কি প্রশ্ন করেছি?
মাইক্রোফোনটা কি কেউ বানিয়েছে?
হ্যাঁ, কি উত্তরটা কি হবে?
কোম্পানি বানিয়েছে, কিন্তু এই ম্যাটেরিয়ালস গুলো পৃথিবী থেকে।
আমি তোমাকে প্রশ্নটা করেছি, তোমাকে উত্তর দিতে বলিনি, প্রশ্নটাই উত্তর দিতে বলেছি, ঠিক আছে? বানিয়েছে এই প্যান্ডেলটা কেউ বানিয়েছে? হ্যাঁ, এই স্টেজটা কেউ বানিয়েছে? এই পৃথিবীটা কেউ বানিয়েছে? তাহলে কে বানিয়েছে?
ভগবানই বানিয়েছে।
তাহলে বোঝা গেল? এখন তুমি তো বলে দিলে আমাদের হয়ে ভগবান বানিয়েছে, তবে ওরা যদি না মানে তাহলে ওদেরকে বোঝাতে হবে, যদি শুনতে চায়। তাহলে কেউ বানিয়েছে মাইক্রোফোনটা, কে বানিয়েছে তুমি জানো? খুঁজে দেখতে পারো, নামটা আছে কি মাইক্রোফোনে, কোম্পানির নাম কি আছে একটু খুঁজে দেখো, ঠিক আছে? যে নামটা থাকে, হ্যাঁ, ওই নামটা নিয়ে তুমি একটু রিসার্চ করে দেখতে পারো কোন জায়গায় এই কোম্পানিটা, এটা ইন্ডিয়ান কোম্পানি না জাপানিজ কোম্পানি না আমেরিকান কোম্পানি, আরো খোঁজ নিয়ে দেখতে পারো আমেরিকার কোন জায়গায় এবং কোথায়, এইভাবে তোমরা খোঁজ নিতে পারো, তাই না? খোঁজ নিয়ে জানতে পারো। প্যান্ডেলটা কেউ বানিয়েছে সহজেই জানা যেতে পারে, হ্যাঁ, রাধাপাদ প্রভুকে এসে জিজ্ঞাসা করতে পারো, রাধাপাদ প্রভু প্যান্ডেলটা কে বানিয়েছে, ও বলে দেবে এ বানিয়েছে, তাই না? ঠিক তেমনি যদি যখন আমরা প্রশ্ন করি পৃথিবীটা কেউ বানিয়েছে, আমাদের বুদ্ধি দিয়ে বিচার করবো, দেখতে হবে যে হ্যাঁ নিশ্চয়ই কেউ বানিয়েছে। এখন কে বানিয়েছে সেটা অনুসন্ধান করে দেখতে হবে, তাই না? কে বানিয়েছে? তুমি তো বলেই দিলে সরেশ্বরজি, ভগবান বানিয়েছে। তুমি কিভাবে জানলে কি করে ভগবান বানিয়েছে?
থেকে শাস্ত্রের মাধ্যমে।
ভেরি গুড, তুমি তো খুব পণ্ডিতের মতো উত্তর দিচ্ছ এখন। ভেরি গুড, শাস্ত্রের মাধ্যমে। ঠিক সেইরকমই যে ভগবানকে জানার উপায় হচ্ছে শাস্ত্র, অথবা যারা ভগবানকে জানে তার কাছে গিয়ে শোনা। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? আর লাস্ট কোয়েশ্চেন,
হরে কৃষ্ণ। আমি একজন শিক্ষক এবং চাকরি সূত্রে আমাকে স্কুলে যেতে হলে দেখি যাওয়ার পথেই একমাত্র ওই একটাই পথ, দ্য কাউজ আর স্লটার্ড দেয়ার, মানে আই হার্ড দ্য স্লটারিং সাউন্ড, এবং দেখতে পাই যে সেখানে কাটা অবস্থায়।
এই কথাটা আমাকে না বললে মমতা ব্যানার্জিকে বললো। এটা আমি কি করব? আমি গরু পাড়া বন্ধ করতে পারবো?
হোয়াট শুড আই ডু দেয়ার?
হোয়াট শুড ইউ ডু দেয়ার? গো অ্যান্ড টেল মমতা ব্যানার্জি টু স্টপ ইট। একটা আবেদন পেশ করে কয়েক লক্ষ সিগনেচার নিয়ে ওর কাছে গিয়ে বলো, এরা ভোট দেবে না আপনাকে, দেবে সরাসরি তোমার কাছে আসবে। এরা সব ভোটের কাঙাল, ভোটের জন্য এরা সবকিছু করতে রাজি থাকে। এই জন্য আজকে এই দেশের এই দুর্দশা, সারা পৃথিবীর এই দুর্দশা। যাই হোক, বসো। আমি, আমার তো কিছু বলার নেই। হ্যাঁ, যদি পারো তা অন্য একটা রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমার উত্তরটা তাই হবে। হ্যাঁ, অন্য যদি রাস্তা না থাকে তাহলে বাড়িটা অন্য জায়গাতে বাড়ি ভাড়া নিয়ে থাকো, যদি ওটা সহ্য করতে না পারো। বুঝতে পারছি তোমার মনে কষ্ট, কিন্তু কি করব বলো, আমরা কি করব? ওকে, শান্তি, কার নাম শান্তি? ওকে ওকে, শান্তি দেবী প্রশ্ন করছে, শ্রী শ্রী গুরু মহারাজ বাবাজি, মহারাজের পরে বাবাজি বলার দরকার হয় না। ঠিক আছে, আপনার শ্রীচরণে আমার শতকোটি সহস্র প্রণাম। আমি আজ দীর্ঘদিন, প্রায় 35 বছর ধরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ পূজা করিয়া আসিতেছি। কলিকাতা মিন্টো পার্কের সেমিনারে আমি জানিতে পারিলাম, এক ভক্তকে বলিলেন, তোমরা কৃষ্ণ পূজা করিতে পারো না। এই কথা শুনিয়া আমি সেই দিন হতে দুশ্চিন্তার মধ্যে আছি। গুরু মহারাজ কেন রাধাকৃষ্ণ পূজা করিতে বারণ করিলেন? আমি আমার বাল্যকালে হইতেই আমি রাধাকৃষ্ণের পূজা ভালোবাসি, তাই পূজা করি, কিন্তু আপনি নিষেধ করিলেন কেন? সে ব্যাপারটা আমি আপনার কাছে বিশদভাবে জানিতে পারিলে আমি দুশ্চিন্তা হইতে মুক্ত হইতাম। দেখো, এই ধরনের কথাটা হয়তো আমি বলেছি কোনো দীক্ষিত ভক্তকে। হ্যাঁ, যারা দীক্ষা নিয়েছে বা এই পথে এসেছে তাদের জানা আছে রাধাকৃষ্ণের পূজাটা কত কঠিন কাজ। বাড়িতে সমস্ত নিরামিষ খায় সকলে? তাহলে তুমি একলা খাও, তাহলে বাড়িতে আমিষ রান্না হচ্ছে সেখানে রাধাকৃষ্ণকে জানাটা ঠিক হবে? হ্যাঁ, এখন তুমি না জেনে করেছো, এখন কি করা যাবে? চালিয়ে যাও, এই কথা বলবো। না জেনে যখন করেছো, ছোটবেলা থেকে করছো রাধাকৃষ্ণের পূজা, করে যাও, কিন্তু জানার পরে সেটা আর করা উচিত নয়। আমাদের ভক্তদেরকে বলা হয় তাই, যদি বাড়িতে পুজো করতে হয় তাহলে প্রথমে গৌরনিতাইয়ের পুজো করো। ঠিক আছে, গৌরনিতাইয়ের পুজো করছে ভালো, কিন্তু রাধাকৃষ্ণের পূজাটা অত্যন্ত কঠিন ব্যাপার। বুঝতে পারলে? এটা বিধি মার্গে হয়, রাধাকৃষ্ণের প্রজা বিধি মার্গে সাধারণত ব্রাহ্মণ ছাড়া করতে পারে না। আমি তো বললাম তো তোমাকে, তুমি যদি ছোটবেলা থেকে করে থাকো কার চালিয়ে যাও, কিছু আর বলার নেই আমার। আমি তোমাকে বলিনি, আমি যাকে বলেছিলাম অন্য একজনকে বলেছিলাম। ওটা তোমার যে মন্দিরে যাও সেই মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলো, ঠিক আছে? আর এনবিও আছে কিছু, গুরু মহারাজ মায়াপুরে নতুন মন্দিরের জন্য আমি 5,000 টাকা দিতে ইচ্ছুক, যদি লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকিলে আমাকে ক্ষমা করিবেন। ওই টাকাটা মায়াপুরে পাঠিয়ে দিও তাহলে, ঠিক আছে? ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমার প্রশ্নটা আমি ভাবছি আরেকটু বিশ্লেষণ করে হয়তো বললে সকলের সুবিধা হবে। তুমি বুঝতে পেরেছ তো কি? মাইকে বল।
আমার কনফিউশনটা হচ্ছে এখানে যে নিত্যমুক্ত, আমি তো নিত্যমুক্ত নই, আমি তো বদ্ধ।
হ্যাঁ বল, তার প্রশ্নটা কি বল?
আমরা বদ্ধ, কিন্তু ওখানে দুটো ক্লিয়ার করা হয়েছে যে যারা নিত্যমুক্ত তারা বলরামের অংশ থেকে, শরীর থেকে, অঙ্গ থেকে আসছেন, আর যারা বদ্ধ মুক্ত তারা মূল সংকর্ষণের ইয়ে থেকে আসছেন।
মূল কথা হচ্ছে যে বদ্ধ জীব বদ্ধ, আমরা জড় জগতে আছি, বুঝতে পারলে? আমরা ভগবানের থেকে এসেছি, কিন্তু এখানে যোগটা তুমি যেটা তুমি এখানে বলেছিলে জৈব ধর্ম থেকে, যে জীব ইয়ের পরে বদ্ধ জীব এই জড় জগৎটা যখন ধ্বংস হয় তখন বদ্ধ জীবেরা তারুণ্যদক্ষেই বিষ্ণুর কাছে ফিরে যায়। সেখানে তারা নিদ্রিত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে, তারপরে যখন আবার সৃষ্টি শুরু হয় তখন আবার ফিরে আসে, বুঝতে পারলে? আর যারা মুক্ত জীব, যারা বৈকুণ্ঠে আছে তারা সংকর্ষণের অংশ, যারা বৃন্দাবনে আছে তারা বলদেবের অংশ, বুঝতে পারলে? আর যারা বদ্ধ জীব তাদের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে রয়েছে, নিষ্ক্রিয়ভাবে রয়েছে। সেই পরমাত্মা হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অংশ। তো জীব যখন ভক্তির প্রভাবে মুক্ত হয় তখন তিনি আর পরমাত্মা থাকেন না, তখন তিনি ভগবান হয়ে যান। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ জ্ঞানম অদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই জড় জগৎ থেকে যখন চিৎজগৎ দর্শন হচ্ছে তখন ব্রহ্ম জ্যোতি রূপে দর্শন হচ্ছে, জীবের হৃদয়ে পরমাত্মা রূপে দর্শন হচ্ছে। আর ভক্তির মাধ্যমে যখন আমরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি তখন তিনি ভগবান হয়ে যাচ্ছে। সেই যে ভগবানের ভগবত্তা সেটা সক্রিয় রূপ, পরমাত্মাটা তার নিষ্ক্রিয় রূপ, বোঝা গেল? তো তুমি কেন প্রশ্ন করলে আমরা কি ফিরে যেতে পারবো? যদি ফিরে যেতে না পারি তাহলে ভক্তির অনুশীলন কেন হচ্ছে? ফিরে যেতে যদি না পারি ভগবান এত কষ্ট করে এসে এখানে এসে ভগবদ গীতা কেন শোনাচ্ছে?
পরমাত্মা থেকে আসছি এই কথাটা,
পরমাত্মা থেকে আসছি না, আমাদের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে রয়েছে, বুঝতে পারলে? ওকে, হরে কৃষ্ণ।